السلام عليكم ورحمة الله. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب
যিনি ব্যতীত অন্য কোন উপাস্য নেই, যিনি সর্বাধিপতি, অতীব পবিত্র, পরম শান্তিময়, পূর্ণ নিরাপত্তাদাতা, সর্বোত্তম রক্ষাকর্তা, মহাপরাক্রমশালী, প্রবল প্রতিবিধায়ক, অতীব গরিয়ান। তারা যাকে শরীক করে আল্লাহ তা হতে তার ঊর্ধ্বে বা তা থেকে পবিত্র। আল্লাহ তাআলার একটি গুণবাচক নাম হল জব্বার। আমি যে আয়াত তেলাওয়াত করেছি এবং অনুবাদ করেছি তাতে আপনারা দেখতে পেয়েছেন, আল্লাহ তাআলার পবিত্র সত্তার জন্য যখন জব্বার শব্দ ব্যবহার হয় তখন এই শব্দের অর্থ মানুষের জন্য ব্যবহৃত অর্থ থেকে কিছুটা ভিন্ন হয়ে থাকে, অনুবাদ থেকে সেটি স্পষ্ট। ভাষা বিশারদগণ এর যে অর্থ করেছেন প্রথমে তা বর্ণনা করব। মুফাদাত ইমাম রাগেবে লেখা আছে, আল্লাহ তাআলা সম্পর্কে যে আজিজুল জব্বারুল মুতাকাব্বির বলা হয়েছে, আল্লাহর নাম জব্বার আরব দের প্রবাদ জবরতুল ফকির, অর্থাৎ আমি ফকিরকে দানে ভূষিত করেছি, এই অর্থ সম্মত। আল জব্বার নাম দেয়া হয়েছে আল্লাহ তাআলাকে, কেননা আল্লাহ তাআলা এমন সত্তা যিনি মানুষের উপর বিভিন্ন নিয়ামত নাজিল করে থাকেন, বিভিন্ন নিয়ামতে মানুষকে তিনি ভূষিত করেন। মুফাদাত আরো লিখেছিল, জব্বার মানুষের গুণ হিসেবে সেই ব্যক্তির জন্য এটি ব্যবহার হয় যে অহংকার প্রসূত, এমন অহংকার প্রসূত দাবি করে যার সে যোগ্যতা রাখে না। মানুষের জন্য জব্বার শব্দ শুধু তিরস্কার বা ধিক্কারের জন্য ব্যবহার হয়। লিসানুল আরবে লেখা হয়েছে যে আল জব্বার খোদা তালার একটি গুণবাচক নাম, সৃষ্টিকে নিজ ইচ্ছা অনুসারে আদেশ নিষেধের উপর তিনি পরিচালিত করেন। এখানে এটিও স্পষ্ট হওয়া উচিত যে এতে কোনো বল প্রয়োগের কোনো স্থান নেই, ভালো কি মন্দ কি মানুষের সামনে আল্লাহ স্পষ্ট করেছেন যে পুণ্যের উপর যদি পরিচালিত হও ভালো ফলাফল লাভ করবে, আর মন্দ কর্ম যদি করো মন্দ কর্মের ফলাফল প্রকৃতির নিয়ম অনুসারে দেখবে। কিন্তু আল্লাহর একটি গুণবাচক নাম হলো রহমত, তিনি বলেন যে আমার রহমত সবকিছুকে পরিবেষ্টন করে আছে, সে অনুসারে তিনি মালিক, তিনি ইচ্ছা করলে রহমত বৈশিষ্ট্যের অধীনে ক্ষমাও করতে পারেন বা কাউকে শাস্তিও তিনি দিতে পারেন। জব্বারের একটি অর্থ যা লেখা হয়েছে আল্লাহ সেই সত্তা যা পর্যন্ত পৌঁছানোর জন্য সম্ভব নয়, আবার লেখা যায় সৃষ্টির নাগালের বাহিরে যে সত্তা তাকে জব্বার বলা হয়। মানুষ সম্পর্কে লেখা হয়েছে জব্বার অর্থ হলো সেই অহংকারী যে কারো অধিকার স্বীকৃতি দেয় না, নিজের জব্বার। আবার আরেকটা অর্থ করা হয়েছে জব্বার সেই সত্তা, সে ব্যক্তি যে অহংকার বসত আল্লাহর ইবাদতকে সে এগিয়ে চলে, আল্লাহর ইবাদত করে না, এর ভিতর অহংকারের বশবর্তী হয়ে সে ইবাদতকে পরিত্যাগ করে। কালমুন জব্বারের অর্থ হল যে হৃদয়ে কোন দয়া মায়া নেই, যে হৃদয়ে অহংকারের কারণে কোন হিতোপদেশকে গ্রহণ করে না। রাজলন জব্বার প্রত্যেক এমন ব্যক্তিকে জব্বার বলা হয় যে বাহু বলে নিজের কথা মানুষের উপর চাপায়। আল্লাহ তাআলা বলেন মান দা আলাইহিম বিজব্বার, তুমি জোর জবরদস্তি তাকে ইসলাম তাদেরকে ইসলাম গ্রহণ করানোর জন্য তোমাকে দায়িত্ব দেওয়া হয়নি। প্রত্যেক ঝগড়াটি ব্যক্তি যে বিনা কারণে ঝগড়া বিবাদ করে তাকেও জব্বার বলা হয়। মহান শক্তিশালী আর দীর্ঘকায় ব্যক্তিকে জব্বার বলা হয়। মানে বলেন জব্বার সে ব্যক্তিকে বলা হয় যে উঁচু থেকে উচ্চতায় পৌঁছে ক্রমশ উন্নতি করতে থাকে এবং তার সম্মানে কোনো ঘাটতি না আসে। বিভিন্ন অভিধানের আলোকের যে অর্থ করেছেন তা বলছি, তিনি বলেন জব্বার আল্লাহ পবিত্র গুণবাচক নামগুলোর একটি, এর অর্থ হল মানুষের অভাব মোচনকারী। কিন্তু আল্লাহ ছাড়া অন্য কারোর জন্য যখন জব্বার শব্দ ব্যবহার হয় তখন এর অর্থ হল বিদ্রোহী এবং আইনকে লঙ্ঘনকারী। তিনি আরো লেখেন জব্বারের অর্থ হল অন্যকে হেয় প্রতিপন্ন করে নিজে বড় হওয়ার চেষ্টা করা। তিনি আরেক জায়গায় লিখেছেন জব্বার শব্দ আল্লাহর গুণবাচক নামগুলোর একটি, এর অর্থ হল সংশোধনকারী। প্রত্যেক বিদ্রোহী এবং যে কথা মানে না অমান্য করে তাকেও জব্বার বলা হয়। আরো জায়গায় তিনি দেখেন এর একটি অর্থ সংশোধন, আর একটি অর্থ হল কারো ইচ্ছার বিরুদ্ধে তার উপর জুলুম করে জোর জবরদস্তি কোন কাজ করানো তার হাতে। তো এর একটি অর্থ হল এর একটি অর্থের ভিতর নেকির দিক রয়েছে, সংশোধনের দিক রয়েছে, আর একটি অর্থ ভিতর জুলুম এবং অত্যাচার। মোসলিম ইসলাম বলেন যে কারো আগোছালো অনিয়ন্ত্রিত বিশৃঙ্খল কাজকে সুশৃঙ্খল করা। হযরত মুসলিহ মাহমুদ রাদিয়াল্লাহু আনহু জালসা সালানার একটি বক্তৃতা করেছেন, শিরোনাম হল তাকদীর ইলাহি। এই বক্তৃতায় আল্লাহ তাআলা পবিত্র সত্তা সম্পর্কে অনেকে যে বলে যে আল্লাহ তাআলা জোর জবরদস্তি কথা মানেন, তাদের জন্য জব্বার বৈশিষ্ট্য তিনি ব্যাখ্যা করেন। তিনি এই বইতে এক জায়গায় বলেন যে কোরআন থেকে বোঝা যায় যে আল্লাহ তাআলা জব্বার, কিন্তু এর অর্থ হল সংশোধনকারী। আর জাবরিয়া বা অন্যরা বলে যে এটি আল্লাহ তাআলা জোর জবরদস্তি কাজ করান, এটি সঠিক নয়। আরবিতে জবর শব্দের অর্থ হলো ভাঙা হাড়কে জোড়া দেয়া, আর এই শব্দ যখন আল্লাহর জন্য ব্যবহার হয় তখন এর অর্থ হলো বান্দার আগোছালো কাজকে সুশৃঙ্খল করা। দ্বিতীয় অর্থ হলো অন্যের অধিকারকে পদদলিত করে নিজের মিথ্যা সম্মান প্রতিষ্ঠা করা। আর এই দ্বিতীয় অর্থ মানুষের জন্য প্রযোজ্য, আল্লাহর জন্য নয়। আল্লাহর জন্য এই শব্দ ব্যবহার হতে পারে না এই অর্থে, কেননা সবকিছু আল্লাহ তাআলার। এটি বলা যেতে পারে না যে অন্যের অধিকার খর্ব করে তিনি নিজ সম্মান প্রতিষ্ঠা করেছেন। তাকদীরে ইলাহির সত্যিকারের জ্ঞান তো এই বই পড়লেই কিছু লাভ হবে বা আল্লাহর ইচ্ছায় লাভ করা সম্ভব। হযরত মসীহ মওউদ আলাইহিসসালাম আমি যে আয়াত তেলাওয়াত করেছি সে আয়াতে বর্ণিত আল্লাহর গুণাবলী সম্পর্কে বলেন যে আল মালিকুল কুদ্দুস, অর্থাৎ সে খোদা বাদশাহ যার ভিতর কোন ত্রুটি নেই। এটি স্পষ্ট যে মানুষের যে রাজত্ব সেটি ত্রুটি মুক্ত নয়। দৃষ্টান্ত স্বরূপ, সকল প্রজা দেশান্তরিত হয়ে যদি অন্য দেশে চলে যায় তাহলে রাজত্ব বা আধিপত্য প্রতিষ্ঠিত থাকতে পারে না, বা সকল প্রজা যদি দুর্ভিক্ষ কবলিত হয় তাহলে রাজস্ব কোথেকে আসবে। প্রজারা যদি তার সাথে বিতর্ক আরম্ভ করে যে তোমার বিশেষ বৈশিষ্ট্য কি আছে আমাদের তুলনায়, তো সে নিজেরকে যোগ্যতা প্রমাণ করবে। সুতরাং আল্লাহর আধিপত্য এমন নয়, তিনি নিমিষে সারা দেশকে ধ্বংস করে আরো সৃষ্টি নিয়ে আসতে পারেন। যদি এমন সর্বশক্তিমান খোদা যদি তিনি না হতেন তার রাজত্ব চলতই না। তিনি পৃথিবীকে একবার মুক্তি দিয়ে বা ক্ষমা করে আরেকটা জগৎ কোথেকে আনবেন? মুক্তিপ্রাপ্ত লোকদের পৃথিবীতে পাঠানোর জন্য কি আবার ধৃত করতেন? আর অন্যায়ভাবে ক্ষমাপ্রাপ্তদের কি আবার ফিরিয়ে আনতেন? এভাবে তার খোদাই প্রশ্নবাণে জর্জরিত হতো। আর পৃথিবীর বাদশাহদের মতো তিনি পাপঙ্গলিতাপূর্ণ বাদশাহ যারা আইন বানায় কথায় কথায় খেপে যায়, আর যখন স্বার্থ দেখে আর যখন দেখে যে অত্যাচার ছাড়া কোন রাস্তা নেই তখন অত্যাচারকে মাটি দগ্ধের মতো তারা ব্যবহার করে। যেমন এক রাজার আইন একটি জাহাজকে বাঁচানোর জন্য একটি নৌকাকে ডুবে দিতে পারবে, নৌকা আরোহীদের ধ্বংস করতে বৈধ মনে করে, কিন্তু আল্লাহর এমন কোন সীমাবদ্ধতা নেই। আল্লাহ যদি সর্বশক্তিমান, তিনি যদি শূন্য থেকে সৃষ্টি করতে না হতেন তাহলে তিনি তো বাদশাহদের মতো জুলুম করতেন বা আদেল হয়ে খোদা তালার খোদাই শূন্য হয়ে যেতেন। বরং আল্লাহ তালার জাহাজ সকল শক্তি এবং কুদরতের সাথে ইনসাফের উপর প্রতিষ্ঠিত। আবার বলেন যে আসসালাম, অর্থাৎ সেই খোদা যিনি সমস্ত দোষ ত্রুটি সমস্যা কঠোরতা থেকে মুক্ত বরং নিরাপত্তা দাতা। এর অর্থ স্পষ্ট, তিনি নিজেই যদি সমস্যা কবলিত থাকতেন মানুষের হাতে যদি মারা যেতেন এবং ইচ্ছা বাস্তবায়নে অক্ষম হতেন তাহলে এই অবস্থা দেখে কোনোভাবে মানুষের হৃদয় প্রশান্ত হতে পারে না। মানুষ কিভাবে মানবে যেমন খোদা আমাদেরকে সমস্যা থেকে মুক্ত করতে পারে না? আবার বলা হয়েছে আল্লাহ তাআলা নিরাপত্তা দাতা, তিনি তার উৎকর্ষ এবং একত্ববাদকে প্রমাণ করেন। আর এটি এই কথা দিকে ইশারা করে যে সত্য খোদার মান্যকারী কোন অধিবেশনে লজ্জিত হতে পারেন না, আল্লাহর সামনে লাঞ্ছিত হবে, কেননা তার কাছে জোরালো প্রমাণ থাকে। কিন্তু কৃত্রিম খোদার মান্যকারী বড় সমস্যায় লিপ্ত হয়, সে কোন যুক্তি প্রমাণ না দিয়ে সকল বাজে কথাকে রহস্য সে যুক্তি হিসাবে পেশ করে যেন হাসি ঠাট্টার মুখোমুখি না হয়। আবার বলা হয়েছে আজিজুল জব্বার আল মুতাকাব্বির, তিনি সবার হেফাজত করে, সবার উপর যিনি প্রবল এবং যিনি পরাক্রমশালী এবং প্রতি বিধায়ক। তো ইনি হলেন সত্যিকারের খোদা, যা যে আমি তেলাওয়াত করেছি তা থেকে প্রতিভাত হয়। তার ভিতর সে তার সে সমস্ত গুণাবলী আয়াতে বর্ণিত হয়েছে যা বান্দাকে তার নিকটতর করে, আল্লাহ তাআলার রহম এবং দয়ার মানুষকে ওয়ারিস করে। তিনি বাদশাহ, সকল দুর্বলতার ঊর্ধ্বে, সকল ত্রুটি মুক্ত, তিনি সকল প্রকারের নিরাপত্তার এবং কামেল নিরাপত্তার তিনি উৎসস্থল। বান্দাকে সকল প্রকারের আশঙ্কা থেকে রক্ষাকারী এবং নিরাপত্তাদাতা, সবার জন্য তত্ত্বাবধায়ক, সকল শক্তির অধিকারী, প্রবল পরাক্রমশালী, সকল সবকিছুর প্রবল প্রতিবিধায়ক, সকল ক্ষতিপূরণকারী, সকল অভাব সকল প্রকারের অভাব থেকে মুক্ত, সবার অভাব তিনি বিমোচনকারী। তো এমন শক্তির আধার যিনি, তার জন্য জবর শব্দের সেই অর্থ করা যেতে পারে না যা বান্দার জন্য, যা মানুষের জন্য প্রযোজ্য। সাময়িক শক্তি বা সাময়িক ক্ষমতা, যারা সাময়িক ভাবে ক্ষমতায় থাকে তাদের জন্য মানে উল্টো অর্থ করা যেতে পারে, তার শক্তি সাময়িক, কিন্তু আল্লাহর ক্ষমতা সাময়িক নয়, চিরস্থায়ী। বান্দার জন্য যখন জব্বার শব্দ ব্যবহার হয় তখন আমরা যেভাবে পেছনে দেখেছি যে নির্দয় ব্যক্তি যে অহংকার বশত অন্য ভীত পদে গ্রহণ করে না, জোর জবরদস্তি নিজের কথা মানায়, মানুষের সাথে ঝগড়া করে। আল্লাহ তাআলা কোরআনে যেখানেই জব্বার শব্দ মানুষের জন্য ব্যবহার করেছেন, সেখানে সেটি নেতিবাচক অর্থে ব্যবহার করেছেন। আমি সেই আয়াতগুলো আপনাদের সামনে তুলে ধরছি যেখানে জব্বার শব্দ ব্যবহার হয়েছে। একজন মুফাসসির মানুষের জন্য যেখানে জবর বা জব্বার শব্দ ব্যবহার হয়েছে সেটিকে কয়েক ভাগে বিভক্ত করেছেন। একটি হল ওয়ামা আন্তা আলাইহিম বিজব্বার, অর্থাৎ তুমি কোন ক্রমেই তাদের বিরুদ্ধে শক্তি প্রয়োগকারী নিগ্রান নও। দ্বিতীয়ত পেশী শক্তির অধিকারী, না ফিহা কমন জব্বার, এতে কঠোর প্রকৃতির মানুষ আছে। আল্লাহর ইবাদতের ব্যাপারে যে বিদ্রোহী আলামিয়া জানে যে বারা আমাকে কঠোর প্রকৃতির মানুষ হিসাবে সৃষ্টি করা হয়নি, অনেক বেশি ঝগড়াটে বাতাস তুম যে বারিন হলে দৃষ্টান্ত, কঠোর ভাবে মানুষকে যে ধৃত করে। তুমি পৃথিবীতে নিজের বাহু শক্তি দেখাতে চাও, তো যে মানুষের উপর শক্তি প্রয়োগ করে সে সম্পর্কিত আয়াত পেশ করেছে সূরা কাফের আয়াত। পুরো আয়াত হলো নাহনু আলামু বিমা ইয়াকুলুনা ওয়ামা আনতা আলাইহিম বিজব্বার ফাযাক্কির বিল কুরআনি মা ইয়াখাফু ওয়াইদ, অর্থাৎ তারা যা বলে আমরা তা সর্বাধিক জানি এবং তুমি জোর জবরদস্তি তাদের তরবিয়ত করার ক্ষেত্রে নিগরানি কারী নও। কোরআনের মাধ্যমে নসিহত করো তাদেরকে যারা আমার সাবধান বাণী শুনে সতর্ক হয়। তো এটি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি তার মান্যকারীদের জন্য নসিহত এবং নির্দেশ, যে তোমাদের কাজ হল সত্যের বাণী পৌঁছানো, বাহু বলে জোর জবরদস্তি কারো তরবিয়ত হওয়া সম্ভব নয়। আল্লাহ তাআলা প্রিয়দের পক্ষে যখন নিদর্শন দেখেন তখন অস্বীকারীরা অনেক সময় মনে করে বুঝে যে আমাদের পাপের কারণে শাস্তি নাজেল আছে, কিন্তু তারপরও অনেক দুর্ভাগা সত্যকে বোঝে না। পাকিস্তানে বিভিন্ন দুর্যোগের পর লেখকরা পত্রিকায় কলামের পর কলাম লিখেছে যে আমাদের পাপের কারণে মনে হয় যেন এইসব কিছু হচ্ছে, কিন্তু আল্লাহর ডাকে তারপরও তারা সাড়া দেয় না, চোখ খোলে না তাদের। কিন্তু আল্লাহর নির্দেশ আমাদের জন্য, আল্লাহর নির্দেশ যে তোমাদের কাজ হল সাবধান করা এবং সত্যের বাণী পৌঁছানো, মানবীয় সহানুভূতি এবং খোদার নির্দেশ মান্য করো, তো পৃথিবীকে সত্যের দিকে ডাকতে থাকা এটি আমাদের কাজ। আল্লাহ তাআলার হযরত মসীহ মওউদ আলাইহিস সালামের সাথে প্রতিশ্রুতি রয়েছে যে আমি তোমার তাবলীগকে পৃথিবীর প্রান্তে প্রান্তে পৌঁছাবার, এটিকে আমরা প্রত্যেকদিন পুরা হতে দেখি। কিন্তু এর এটি অর্থ যে তোমাদের তোমরা বা যারা মান্যকারী, তোমাদের কাজ হল সত্যের পয়গাম বাণী পৌঁছিয়ে যাওয়া, আমার ফলাফল সৃষ্টি করা আমাদের দায়িত্ব, এর জন্য রাস্তা বের করা আমাদের দায়িত্ব, আর উপায় উপকরণ সৃষ্টি করা আমাদের দায়িত্ব, উপায় উপকরণগুলি কাজে লাগানো তোমাদের কাজ, এর ফলাফল সৃষ্টি করা, মানুষের মন জয় করা, এটি খোদার কাজ। সুতরাং আমাদের উপর যে দায়িত্ব ন্যস্ত সেই কাজ আমাদের অব্যাহত ভাবে করে যেতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দিন। তারপর আল্লাহ তাআলা সূরা হুদে অবাধ্য এবং বিদ্রোহীদের কে জব্বার শ্রেণীভুক্ত করেছেন, যে তারা জব্বার। আল্লাহ তাআলা বলেন, তিলকা আদুন জাহাদু বি আয়াত রাব্বিহিম ওয়া আসা রাসূলাহু ওয়া তাবাউ আমরা কুল্লি জব্বারিন আনিদ, এবং এ ছিল আদ জাতি যারা নিজ প্রভুর নির্দেশনাবলীকে অস্বীকার করেছে এবং তার রাসূলদের প্রতি অবাধ্যতা প্রদর্শন করেছে, প্রত্যেক উদ্ধত শত্রুর আদেশের অনুসরণ করেছে তারা। এখানে আল্লাহ তাআলা এই প্রেক্ষাপটে কথা বলেছেন এবং এর মাধ্যমে আদ জাতি যে নেকি এবং পুণ্যকে অস্বীকার করেছে এবং রাসূলদের দ্বারা অবাধ্য হয়েছে, আর এই পৃথিবীতে যারা শক্তিশালী ক্ষমতাধর তাদেরকেই তারা সবকিছু মনে করে, আর অথচ এরা খোদার দৃষ্টিতে বিদ্রোহী। এর পরের আয়াতে আল্লাহ তাআলা বলেন যে এই নির্বোধদের এই অকৃতজ্ঞতার কারণে, এই নির্বোধরা এই অকৃতজ্ঞতার কারণে শাস্তি পেয়েছে, যাদের এরা অনুসরণ করছে তাদের কথা বলা হচ্ছে। আর এরা আছে, এদের সম্পর্কে মনে করে যে এরা হেফাজতকারী, এরা নিরাপত্তাদাতা, অথচ খোদার মোকাবেলায় তারা কিভাবে কাজে লাগতে পারে বা কাজে আসতে পারে, আল্লাহ তাআলা পূর্বের এই জাতির দৃষ্টান্ত দিয়ে মানুষকে বুঝিয়েছেন যে ভবিষ্যতেও মানুষকে এগুলো দেখে শিক্ষা নেওয়া উচিত। তারপর সূরা শুআরায় আল্লাহ তাআলা বলেন যে ওয়াজা বাতাসতুম বাতাসতুম জব্বারে, যখন তোমরা পাকড়াও করো ভীত করো, অতি কঠোর ভাবে তোমরা মানুষকে ভীত করো। এখানেও পুনরায় আদ জাতির কথা বলা হয়েছে। বিজয়ে যখন লাভ হয়, তোমরা তোমাদের হাতে যখন ক্ষমতা বা শক্তি আসে, তোমরা একটা সভ্যতাকে ধ্বংস কিভাবে, যে জাতিকে করতলগত করো তাদেরকে তারা কিভাবে ধ্বংস করে, আল্লাহ তারা সেই কথা বলেছেন। সেটাকে কিভাবে লাঞ্ছিত করে আল্লাহ তাআলা তা বলেছেন। তারা তাদের সামনে নিজেদের ক্ষমতা দেখায়, নিজেদের রণকৌশল এবং শক্তির অহমিকায় চাও যে সব জাতি যেন তোমাদের অধীনস্থ হয়, কিন্তু আল্লাহ রসুল তাদেরকে সতর্ক করেছেন যে এমন অপকর্ম খোদা পছন্দ করেন না, আল্লাহকে ভয় করো আর সংশোধন করো। আজও আমরা দেখি অনেক বড় বড় শক্তি পৃথিবীর এই নীতি অনুসরণ করছে, যদিও রাজনীতির কারণে অনেক সময় বিভিন্ন জাতিকে সাহায্যের নামে তারা অধীনস্থ করে, কিন্তু নিজেদের অহমিকা এবং অহংকার থেকে স্পষ্টভাবে বোঝা যায় যে হৃদয়ে কিছু লালন করছে আর প্রকাশ করছে ভিন্ন কথা। আসল বিষয় হল নিজেদের আধিপত্য এবং নিজেদের রাজত্ব প্রতিষ্ঠা করা, মানুষকে অধীনস্থ করা, আর অন্যায় ভাবে তাদেরকে অধীনস্থ করে তারপর একটা উদ্দেশ্য লাভের জন্য তাদেরকে শাস্তিও দেওয়া হয় তাদের এই দুর্বল শ্রেণীকে। তারপর আজকাল কোন কোন সরকার দুর্ভাগ্যবশত ইসলামী রাষ্ট্র হওয়ার যারা দাবি করে, যাদের কোরআনি শিক্ষা নিয়ে প্রণিধান করা উচিত এবং আল্লাহর সন্তুষ্টির অধীনে জীবনযাপন করা উচিত, কিন্তু তা সত্ত্বেও এরা বিদ্রোহ এবং অত্যাচারে সীমা ছাড়িয়ে গেছে। প্রথমে শুধু পাকিস্তানে অত্যাচার হতো নিরীহ লোকদের উপর, বিভিন্ন সময় যে সরকার এসেছে নির্যাতিত আহমদীদের উপর জুলুম করেছে, এখন ইন্দোনেশিয়াতেও কিছু কাল থেকে এই ধরনের জুলুম হচ্ছে, অত্যাচার হচ্ছে। আর মনে করে যে আমরা শক্তিশালী, যেভাবে চাই আহমদীদের সাথে ব্যবহার করব, তাদেরকে শাস্তি দেব, তাদের মহিলা বাচ্চাদের উপর অত্যাচার করব, তাদের সহায় সম্পত্তি জ্বালিয়ে ভস্ম করবো। এই জন্য যে সেখানকার সরকারে এখন মোল্লাদের প্রভাব রয়েছে, রাজনীতি যে সমস্ত রাজনীতিবিদ চায় না আহমদীদের উপর জুলুমকে পছন্দ করে না, সরকার যারা কর্ণধার তারা কোথায় সরকার না ভেঙে যায়, এই জন্য মোল্লার কথা মানতে বাধ্য হচ্ছে। যে মোল্লা সবসময় ধর্মের নামে ফাসাদ এবং বিশৃঙ্খলা সৃষ্টি করেছে, সে নিজেকে জালেম এবং স্বৈরাচারী মনে করে। যে মোল্লা জানে না বা তারা জানে না যে তাদের এই অপকর্ম তাদেরকে সেই অহংকারীদের শ্রেণীভুক্ত করছে, যারা মানুষের অধিকার কেউ স্বীকার করে না আর আল্লাহ তাআলার নির্দেশ কেউ তারা লঙ্ঘন করে, আর জানে না যে আল্লাহ তাআলা এমন জালেম এবং অত্যাচারীদের কথা যখন বলেন, যারা আল্লাহ রসুলের শত্রুতার কারণে, যারা রসুল দেব রসুলের জাতিকে যারা ক্ষতি করতে চায়, এমন লোকদের কথা বলতে গিয়ে আল্লাহ তাআলা বলেন যে ইন্না রাব্বাকা লাহুয়াল আজিজুর রাহিম, অর্থাৎ তোমার প্রভু অবশ্যই পরাক্রমশালী এবং বারবার দয়া করে। সুতরাং আমরা জানি যে চূড়ান্ত বিজয় অবশ্যই আমাদের, কারণ আমাদের প্রভু আমাদের সাথে আছেন, সে খোদা আমাদের সাথে আছেন, যিনি হযরত মসীহ মাসলামের সাথে প্রতিশ্রুতি দিয়েছেন যে আমি তোমার এবং তোমার প্রিয়দের সাথে আছে, সে খোদা আমাদের সাথে আছেন, যিনি হযরত মসীহ মওউদ আলাইহিসসালামের সাথে বিজয়ের প্রতিশ্রুতি দিয়েছেন। সুতরাং এটি আমাদের দৃঢ় বিশ্বাস রয়েছে যে চূড়ান্ত বিজয় ইনশাল্লাহ আমাদের। আর যারা স্বৈরাচারী এবং অত্যাচারীর ভূমিকা পালন করছে, তারাও তাদের মন্দ পরিণাম দেখবে। এরা মনে করে আহমদীদের বিরোধিতা করে এরা বড় হচ্ছে সমাজে, কিন্তু এরা জানে না যে তাদের পায়ের তলা থেকে জমি সরে যাবে, তারা উচ্চতায় না গিয়ে পাতালে গভীরে অন্ধকারে তারা কবরস্থ হবে, আর সেদিকে দ্রুত অগ্রসর হচ্ছে। সুতরাং আহমদী যেখানে বসবাস করুক না কেন, ইন্দোনেশিয়া হোক বা পাকিস্তান হোক বা অন্য কোন দেশ হোক, যেখানেই জুলুম এবং অত্যাচারের শিকার হচ্ছে আহমদীরা, আপনারা সবসময় স্মরণ রাখবেন যে আহমদীদের, হে আহমদীরা, আপনাদের সাহায্যকারী হলেন প্রবল পরাক্রমশালী কৃপাশীল খোদা, তার সামনে অবনত হন, তার কাছে দয়া ভিক্ষা চান, যে সে খোদা যিনি আলেমুল গায়েব, তার পবিত্র দৃষ্টিতে যদি এরা সংশোধনের যোগ্য না হয় তাহলে আমাদেরকে তাদের হাত থেকে মুক্তি দেন। আর সেই সমস্ত নির্বোধ বা সেই সকল দুর্বল শ্রেণী যারা এদের কথায় বশীভূত হয়ে নিজেদের ইহ এবং পরকাল উভয় কালকে ধ্বংস করছে, এমন লোকদের জন্য দয়ার এবং করুণার দাবি হল রহিম খোদার কাছে দোয়া করা যে জালেমদের হাত থেকে পৃথিবীকে আল্লাহ তুমি রক্ষা করো। যদি খোদা তালা এই সমস্ত অত্যাচারীদের সেই শ্রেণীভুক্ত করেই থাকেন যার সম্পর্কে আল্লাহ তালা বলেন যে কাজালেকা ইয়াদ বা উল্লাহ আলা কুল্লে কালবেন কাল আলা কুল্লে কালবে মুতাকাব্বিরিন জব্বার, যে এইভাবে আল্লাহ তালা প্রত্যেক অহংকারী এবং স্বৈরাচারীর হৃদয়ে মোহর মেরে দেন। তো যদি এমনই হয় তাহলে পৃথিবীর বাকি অংশের জীবনের জন্য, জীবনের নিশ্চয়তার জন্য আহমদীদের দোয়া করা উচিত আর সত্যের পয়গাম পৌঁছানো উচিত। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দিন ইন্দোনেশিয়ার আহমদীদেরকে আমি বলতে চাই যে প্রথম কোরআনের ভবিষ্যৎবাণী অনুসারে প্রথমে এই আয়াতের ভবিষ্যৎবাণীর পরিপূরণ স্থল হচ্ছিল পাকিস্তান, সেখানে আগুন লাগানো হতো, প্রশাসন এবং পুলিশ সেই তার বসে দৃশ্য দেখত। এখন ইন্দোনেশিয়াতেও একের পর এক এমন ঘটনা ঘটছে যা যার ফলে এমন দৃশ্য আমরা দেখতে পাচ্ছি। আর এটি এই কোরআনের ভবিষ্যৎবাণী অনুসারে হচ্ছে, যা কোরআনে আল্লাহ তাআলা বলেছেন যারা আগুন লাগিয়ে জ্বলতে দেখবে সত্যের অনুসারে। সুতরাং নিজের ইমানকে দৃঢ় করুন আপনারা, ইনশাআল্লাহ সত্যর এই সমস্ত জালেমদের অত্যাচার তাদের উপর অত্যাচারের ফলাফল তাদের উপর বর্তাবে, তাদের বিরুদ্ধে যাবে। আল্লাহ তাআলা সবাইকে দোয়ার তৌফিক দেন, ধৈর্য এবং অবিচলতা দান করুন খোদা তাআলা তাদেরকে।
আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله
একে দুঃখজনক সংবাদ হলো আমাদের জামিয়া আহমদিয়া ঘানায় শিক্ষানবিশ ছাত্র ত্রিবাস দ্বীপ থেকে সেখানে এসেছিলেন, শিক্ষার জন্য বয়স 20 বছর ওয়াকফেনও ছিল। বড় নেক জলসা সালানা ঘানায় দিন রাত আমার সাথে ডিউটি করেছে, জামিয়াতেও প্রস্তুতিমূলক অনেক কাজ করেছে, কিছুদিন অসুস্থ থেকে চৌঠা মে রাতে ইন্তেকাল করে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। চিকিৎসার সকল চেষ্টা হয়েছে কিন্তু আল্লাহ তাআলার ইচ্ছা আমরা তাতেই সন্তুষ্ট। তার পিতা মাতা 1988 সনে খ্রিস্টান ধর্ম ছেড়ে আহমদীয়ত গ্রহণ করেছেন, আর সে দ্বীপে এটি প্রথম আহমদি পরিবার, একান্ত মুখলেস পরিবার। তার মা হলেন স্কুল শিক্ষিকা, তবলিগের গভীর আগ্রহ রাখেন। পিতাও জামাতের জন্য গভীর সহানুভূতি রাখেন, নেক মানুষ ছিলেন। খেলাফতের আবেয়ার যুগে লন্ডনে এসেছিলেন, ফিরে যাওয়ার পর অসুস্থ হয়ে ইন্তেকাল করেন। আল্লাহ তাআলা তার পিতাকেও ক্ষমা করুন, মাগফিরাত করুন। আর এই মুজাহিদ ছেলের সাথেও ছেলের প্রতিও মাগফিরাত এবং ক্ষমার ব্যবহার করুন, তাদের পদমর্যাদা উন্নীত করুন। প্রথমে এদের কোন সন্তান ছিল না, সন্তান ছিল কোন ছেলে ছিল না। হযরত খলিফা মুসা রাবের দোয়ায় সন্তানের জন্ম হয়, এই জায়গায় তারা ওয়াকফ করেছে। আল্লাহ তালা মাকে ধৈর্য দান করুন আর তার সন্তুষ্টিতে সন্তুষ্ট রাখুন, ইমানের ক্ষেত্রে উন্নতি করুন। এই পরিবারের জন্য বেশিরভাবে দোয়া করুন, বিশেষ করে মায়ের জন্য। নামাজে জুমার পর নামাজে জানাজা গায়ে পড়াবো ইনশাল্লাহ এই ছেলের।
عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل واللسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله